ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে সব শ্রোতাকে স্বাগত জানাচ্ছি। আসানুল হক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ওয়াশিংটনে এখন দুপুর ১২টা, বাংলাদেশে রাত ১০টা, ভারতে রাত ৯:৩০। আজকের অনুষ্ঠানে বিশেষ বিশেষ খবরের মধ্যে থাকছে ট্রাম্প মোদী বৈঠক,
উই উইল ডিস্ট্রয় রাডিক্যাল ইসলামিক টেরোরিজম,
যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞা নিয়ে অ্যাটর্নি মঈন চৌধুরী,
এই যে ট্রাভেল ব্যান ছটি দেশের প্রতি আংশিকভাবে কার্যকর হয়েছে তাতে বাংলাদেশে এবং ভারতে তাদের কোনো ধরনের সমস্যা হওয়ার কথা না।
কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়,
ভারত চীন সীমান্তে ভারতীয় সেনার সঙ্গে চীনের সেনার অশান্তির কারণে মানস সরোবর যাত্রা বন্ধ করল চীন।
তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ
খবর পড়ছি সরকার কবিরুদ্দিন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং বাণিজ্য সম্পর্ক আরও মজবুত ভিতে গড়ে তুলতে একত্রে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। সোমবার হোয়াইট হাউস থেকে জারি করা বয়ানে বলা হয়েছে, অত্যাধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি খাতে ঘনিষ্ঠতম সহযোগী ও শরিক রূপে কাজ করার প্রত্যাশা করছে দেশ দুটি। যুক্তরাষ্ট্র প্রেসিডেন্টের সঙ্গে কথাবার্তা তার খুবই সফল এবং ফলপ্রসূ হয়েছে, এ কথা বলে ভারতের প্রধানমন্ত্রী রোজ গার্ডেনের সমাবেশ শেষে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্টকে আলিঙ্গনাবদ্ধ করেন। সমাবেশকালে উপস্থিত হোয়াইট হাউস সংবাদদাতা বা সফররত ভারতীয় সাংবাদিকদের কারও কোনো জিজ্ঞাসা বা প্রশ্নের কোনো উত্তর দুজনের কেউই দেননি। গোয়েন্দা তথ্যের অধিকতর আদান প্রদান এবং সন্ত্রাস বিরোধী তৎপরতা আরও বাড়িয়ে তোলার ক্ষেত্রে মোদি আরও ঘনিষ্ঠ সহযোগিতার কথা উল্লেখ করেছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেছেন, নতুন দিল্লি ও ওয়াশিংটন বহু দেশের জন্যই দৃষ্টান্ত তুলে ধরতে পারে এবং অভিন্ন দুশ্মনদের সৃষ্ট হুমকি পরাভূত করতে আরও জোরালো ভূমিকায় অবতীর্ণ হতে পারে দুটি দেশ। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট বলছে, ভ্রমণ নিষেধাজ্ঞা বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী নির্দেশ বিষয়টি তারা বিবেচনায় নেবেন এবং ইতিমধ্যে ওই নির্দেশের বেশিরভাগ অংশই কার্যকর হতে পারে। ট্রাম্পের ওই যে সংশোধিত নির্বাহী নির্দেশ, যা কিনা ভ্রমণ নিষেধাজ্ঞা নামে উল্লেখ করা হয়ে থাকে, তাতে প্রধানত মুসলিম অধ্যুষিত ছটি দেশ থেকে আগতদের যুক্তরাষ্ট্রে আগমন আটকিয়ে দেওয়া হয় ৯০ দিনের জন্য এবং দেশের শরণার্থী কর্মসূচি থমকিয়ে রাখা হয় ১২০ দিনের জন্য। নির্দেশে বলা হয়, দেশের নিরাপত্তা রক্ষা ব্যবস্থার সংস্কার সাধন ও বহিরাগত হুমকি নিরসনকল্পে সুরক্ষা ব্যবস্থা কায়েম করতে এসব পদক্ষেপের প্রয়োজন রয়েছে। ভ্রমণ নিষেধাজ্ঞা নির্দেশ পৃথক দুটি ফেডারেল আদালতে, একটি হাওয়াই এবং আরেকটি ম্যারিল্যান্ডে নিবৃত্ত করা হয় এবং দুটি রায় পৃথক পৃথক আপিল আদালতেও নিরবচ্ছিন্ন রাখতে সমর্থন ব্যক্ত করা হয়। এখন দেশের সুপ্রিম কোর্ট আরও কিছুটা সূক্ষ্ম দোতনায় রায় দুটির বিষয়ে পর্যালোচনা করেছে। বলা হচ্ছে, লিবিয়া, ইরান, সোমালিয়া, সুদান, সিরিয়া, ইয়েমেন থেকে আগতদের ব্যাপারে নিষেধাজ্ঞা বলবৎ রাখা যাবে, শরণার্থী কর্মসূচি কার্যকর হতে পারবে, তবে যুক্তরাষ্ট্রের কোনো ব্যক্তি বা বৈধ কোনো সংস্থার সঙ্গে সম্পর্কিত এমন কারো ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না। সোমবার এক বয়ানে ট্রাম্প সুপ্রিম কোর্টের এ রায়কে নিরঙ্কুশ বিজয় বলে আখ্যায়িত করেছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের বেশ কিছু বড় মাপের সংবাদ সংস্থার বিশ্বাসযোগ্যতা নিয়ে তাঁর বিরূপ কড়া সমালোচনার মাত্রা আবার নতুন করে চালিয়ে তুলেছেন। রাশিয়া সংশ্লিষ্ট সংবাদ রিপোর্ট প্রত্যাহার নিয়ে সিএনএন এর তিন সংবাদদাতার পদত্যাগের পর ট্রাম্প সহযোগী অ্যান্থনি স্কারামুচি এবং রুশ সরকারের নিয়ন্ত্রণাধীন একটি ব্যাংকের তত্ত্বাবধানে চালিত বিনিয়োগ তহবিলের প্রধান সংশ্লিষ্ট একটি সংবাদ রিপোর্ট প্রত্যাহৃত হবার পর ট্রাম্প মঙ্গলবার সংবাদ মাধ্যমের সংবাদ সূত্রের উৎস নিয়ে এক নাগাড়ে টুইট বার্তা দিতে থাকেন। সিএনএন এর ওই সংবাদ রিপোর্টটি কোম্পানিরই ওয়েবসাইটে প্রকাশিত হয় বৃহস্পতিবার এবং তা সরিয়ে নেওয়া হয় শুক্রবার রাতেই। ওই সংবাদ রিপোর্টের প্রণেতা টমাস ফ্র্যাঙ্ক, সন্ধানী ইউনিট সম্পাদক এরিক লিচব্লাও এবং ইউনিট সুপারভাইজার লেক্স হ্যারিস সোমবার পদত্যাগ করেন। সিএনএন এর অভ্যন্তরীণ সন্ধানে দেখা যায় যে নিয়মিত যে সম্পাদনা প্রক্রিয়া অনুসরণ করা হয়ে থাকে এক্ষেত্রে সেটা করা হয়নি সংবাদ রিপোর্টটি প্রকাশের আগে। যুক্তরাষ্ট্র কংগ্রেসের নির্দলীয় বাজেট দপ্তর থেকে বলা হচ্ছে, অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টের জায়গায় বলবৎ যুক্তরাষ্ট্র সেনেটের স্বাস্থ্য পরিচর্যা বিলের আওতায় পরবর্তী দশক নাগাদ স্বাস্থ্য বিমাবিহীন আমেরিকানের সংখ্যা গিয়ে দাঁড়াবে ২ কোটি ২০ লক্ষ। গত মাসে স্বল্প ব্যবধানে কংগ্রেসের প্রতিনিধি পরিষদে অনুমোদিত বিলের আওতায় যে সংখ্যাটির বিষয়ে কংগ্রেসীয় বাজেট দপ্তর অনুমান করেছিল, এ সংখ্যা তার চেয়ে 10 লক্ষ কম বলে বলা হচ্ছে। কংগ্রেসীয় বাজেট কমিটি সোমবার জানিয়েছে, সেনেট প্রস্তাবিত বিলে 2026 সাল নাগাদ কেন্দ্রীয় সরকারের বাজেট ঘাটতির পরিমাণ $3,210 কোটি কমবে। প্রতিনিধি পরিষদ অনুমোদিত সংস্করণে এটাই $1,190 কোটি একটি অঙ্ক রূপে উল্লেখ করা হয়েছিল। যুক্তরাষ্ট্র বলছে, সিরিয়া সরকারের তরফে সেই এপ্রিলে যেমনটি হয়েছিল এবং প্রত্যুত্তরে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যে বিমান হামলা চালানো হয়েছিল, সেরকমের রাসায়নিক আক্রমণ অভিযানের সম্ভাব্য কিছু প্রস্তুতির আলামতের হদিশ মিলেছে। সোমবার হোয়াইট হাউসে জারি করা এক বয়ানে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি শন স্পাইসারের পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকার এরকমের কোনো রাসায়নিক হামলা চালালে পরিণতিতে তাঁকে ও তাঁর সামরিক বাহিনীকে চড়া মূল্য দিতে হবে। তবে কথিত ওই প্রস্তুতির কোনো প্রমাণ, কোনো আলামতের নিদর্শন উপস্থাপন করা হয়নি এ বাবদে। রাশিয়া ও ইরান আসাদের মূল সমর্থক এবং বিদ্রোহী লড়াকু ও ইসলামিক স্টেটের জঙ্গিদের বিরুদ্ধে পরিচালিত জটিল লড়াইয়ে তারাই আসাদের সামরিক বাহিনীকে মদদ জুগিয়ে চলেছে। যুক্তরাষ্ট্র সিরিয়ার নিরপেক্ষ একটি গোষ্ঠীর তরফের অভিযোগ পর্যালোচনা করে দেখছে, যে অভিযোগে বলা হয় যে সিরিয়ার পূর্বাঞ্চলে অবস্থিত রাষ্ট্র পরিচালিত একটি জেলখানায় যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোট বাহিনীর বিমান হামলায় প্রায় 60 ব্যক্তির প্রাণ বিনাশ হয়েছে এবং এদের বেশিরভাগই নাকি অসামরিক জেলবন্দী কয়েদি। জোট বাহিনীর মুখপাত্র কর্নেল জো স্ক্রোক্কা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, যোধী নয় এমন লোকজনকে আঘাত না লাগে এমন নিখুঁতভাবে পরিকল্পনা প্রণয়ন করা হয়েছিল ওই মিশনে। তবে জোট বাহিনীর অসামরিক হতাহত নিরূপণ দল অভিযোগের ব্যাপারটা পর্যালোচনা করে দেখবে। মঙ্গলবার সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, সিরিয়ার পূর্বাঞ্চলে আল মায়াদিন শহরে ইসলামিক স্টেট দলের একটি কারাগারের ওপর জোট বাহিনীর বিমান হামলায় 57 ব্যক্তি নিহত হয়। এই কিছুদিন হল প্রচণ্ড চাপের মুখে পড়ে আইএস তাদের রাজধানী রূপে ব্যবহৃত আল রাক্কার সকল তৎপরতা সরিয়ে নিয়ে গিয়েছে ওই আল মায়াদিন শহরে। ব্রিটেন গণভোট করে 52% ভোটের রায় নিয়ে ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের যে সিদ্ধান্ত নেয়, সে আজ 1 বছর হয়ে গিয়েছে। ব্যালট পেপারের ওই রায় নেওয়াটা খুব কঠিন কিছু না হলেও ওই গণভোটের কারণে সৃষ্ট বিভাজন রেখার গভীরতা কিন্তু বিস্তর। 12 মাসের রাজনৈতিক ডামাডোলের পর বিশ্লেষকেরা এখন বলছেন, ব্রিটিশ সমাজ এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে সাযুজ্য খুঁজে পাচ্ছে, যেখানে মূল্যবোধী সামাজিক বিভক্তির ওপর খবরদারি চালাচ্ছে, ঐতিহ্যবাহী দলীয় রাজনীতি সেখানে থই পাচ্ছে না। চীনকে বিশ্বের সবচেয়ে জঘন্য মানব পাচারকারী এবং বলপ্রয়োগে শ্রমদানে মানুষকে বাধ্য করার দায়ে দোষী রাষ্ট্র বলে ঘোষণা করতে চলেছে যুক্তরাষ্ট্র। এ দায়ে যুক্তরাষ্ট্র বহুকাল যাবতই দোষী রাষ্ট্ররূপে চিহ্নিত করে এসেছে ইরান, উত্তর কোরিয়া এবং সিরিয়াকে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে চীনের ব্যাপারটা ঘোষণা করবেন বলে ধারণা করা হচ্ছে এবং মনে হচ্ছে এরপর ওয়াশিংটন ও বেইজিং এর মধ্যেকার সম্পর্কে চাপানউতোর আরও কিছুটা বেড়েই যাবে, বিশেষ করে যখন কিনা উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রত্রয়ের কর্মসূচি প্রশমিত করার লক্ষ্যে প্রেসিডেন্ট ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর নাম উল্লেখের প্রয়াসে ব্রতী হয়েছেন ইতিমধ্যেই। সবশেষে আমাদের ঢাকা সংবাদদাতার একটি রিপোর্ট। রিপোর্টের মুখবন্ধে সংবাদদাতা জহুরুল আলম বলছেন যে, বাংলাদেশে আগামী সংসদ নির্বাচনকে সুষ্ঠু, অবাধ এবং সকলের কাছে গ্রহণযোগ্য করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর সরকারের পদত্যাগ দাবি করেছে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি।
সোমবার ঈদের দিন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহায়ক সরকারের অধীনে নির্বাচন এবং নির্বাচনের সময় সেনাবাহিনী মোতায়েনের দাবি জানানোর একদিন পর দলের পক্ষ থেকে শেখ হাসিনার পদত্যাগের দাবি জানানো হলো। এ প্রসঙ্গে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মঙ্গলবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে বলেন,
শক্তি, শান্তি, গণতন্ত্র, সুষ্ঠু নির্বাচন, মৌলিক স্বাধীনতা, মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে অতি দ্রুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ অত্যন্ত জরুরি। সেজন্য আজ থেকে প্রধানমন্ত্রীকে
অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল সাংবাদিকদের বলেন,
নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে, আর সময়ে
শেখ হাসিনার সরকারি সহায়ক সরকারের ভূমিকা পালন করবে, এটাই আমাদের সংবিধানের নিয়ম।
তিনি বলেন, সংবিধানের বিধান মোতাবেক নির্বাচন কমিশনের ইচ্ছা অনুযায়ী প্রয়োজনে সেনাবাহিনী নির্বাচনকালীন দায়িত্ব পালন করবে। জহুর আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
জহুরুল আলমের এই রিপোর্টের সঙ্গেই সংবাদ প্রচার শেষ হচ্ছে আপাতত এখানেই।
শ্রোতারা, ভয়েস অব আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টসে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিরাপত্তা এবং বাণিজ্যিক সম্পর্ক জোরদার করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। ভয়েস অব আমেরিকার হোয়াইট হাউস ব্যুরো প্রধান স্টিভ হারম্যান এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন। রিপোর্টটি পড়ে শোনাচ্ছেন শেগুফতা নাসরিন কুইন এবং সেলিম হোসেন।
হোয়াইট হাউসের রোজ গার্ডেনে সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেন যে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তার আলোচনা খুবই সফল ও ফলপ্রসূ হয়েছে। তিনি ট্রাম্পকে আলিঙ্গনও করেন। মোদি ও ট্রাম্পের মধ্যে আলোচনায় নিরাপত্তার উপর ব্যাপক মনোযোগ দেওয়া হয়। সন্ত্রাসবাদ মোকাবেলায় বর্ধিত সহযোগিতার কথা ঘোষণা করেন মোদি। ওই সহযোগিতার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে গোপন তথ্য ভাগাভাগি করা। নরেন্দ্র মোদি যেমন বললেন,
দ্য টপ প্রায়োরিটি ফর বোথ প্রেসিডেন্ট ট্রাম্প and myself is to protect our societies from global challenges like terrorism. And because our aim is the strengthening of India and the USA, two great democracies in the world.
President Trump ebong ami shobchaite agradhikar dei shontrashbader moto boishik challenge gulo theke amader samaj ke rokkha kora. Amader lokkho hocche bishwer dui mohan gonotontro Bharat ebong Juktorashtro ke shoktishali kora.
ট্রাম্প বলেন, ভারত ও যুক্তরাষ্ট্র অন্যান্য দেশের জন্য একটা উদাহরণ রাখতে পারবে এবং অভিন্ন হুমকি মোকাবেলায় অনেক অগ্রগতি সাধন করতে পারবে।
We will destroy radical Islamic terrorism.
ওই বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্প বলছিলেন কিন্তু ওই একই রকমভাবে সন্ত্রাস মোকাবেলার কথা, র্যাডিক্যাল টেরোরিজম, জঙ্গিবাদ, চরমপন্থী জঙ্গিবাদ যেটা, সেটিকে ধ্বংস করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
হ্যাঁ, আর নিরাপত্তা অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে একটা ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভারতীয় নৌবাহিনীর কাছে আমেরিকার তৈরি গোপন তথ্য সংগ্রহের ড্রোন বিক্রির $40,000,000,000 একটা চুক্তি হচ্ছে। ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে $2,400,000,000,000 যে বাণিজ্যিক অসমতা ও ঘাটতি আছে, ওই চুক্তির ফলে ভারতের পক্ষে বাণিজ্যিক ঘাটতি কমবে।
এই ড্রোন বিক্রির প্রসঙ্গে আমি একটু বলছি।
হ্যাঁ, বলুন।
ড্রোন বিক্রি কিন্তু যুক্তরাষ্ট্রের ইতিহাসে, ড্রোনের ইতিহাসে যুক্তরাষ্ট্র এই প্রথম কোনো একটি দেশের কাছে ড্রোন বিক্রি করতে যাচ্ছে। কারণ এর আগে ড্রোন শুধুমাত্র নেটোর কাছেই বিক্রি করা হয়েছিল। তো এটি একটি নতুন দিক আর কি।
আচ্ছা,
নিরাপত্তা, বৈশ্বিক নিরাপত্তার প্রশ্নে
হোয়াইট হাউস ক্যাবিনেট রুমে অনুষ্ঠিত বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্পের দুপাশে বসেছিলেন ভাইস প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রী। ট্রাম্প আমেরিকার কাছ থেকে প্রতিরক্ষা সংশ্লিষ্ট সামরিক সম্ভার কেনার জন্য ভারতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রেসিডেন্ট ট্রাম্প যেমন বললেন,
And there's nobody makes military equipment like we make military equipment. Nobody even close, so we want to thank you very much.
প্রেসিডেন্ট ট্রাম্প বলছিলেন, আমাদের মতো কেউই সামরিক সম্ভার তৈরি করতে পারে না, তার কাছেও কেউ আসতে পারে না, তাই আমরা আপনাদের ধন্যবাদ জানাতে চাই। প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু সৌদি আরব সফরে গিয়ে সবচেয়ে আগে যে চুক্তিটি হয়েছিল সেটি ওই প্রতিরক্ষা খাতে অস্ত্র বিক্রির চুক্তি। তো এভাবে অনেকেই মনে করছেন, বিশ্লেষকরা মনে করছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প হয়তো বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে যে দ্বিপাক্ষিক সম্পর্ক তৈরি করবেন তার প্রথমেই থাকবে অস্ত্র বাণিজ্য চুক্তি।
এখানে আরেকটা কথা উল্লেখ করতে হয় যে ভারতের প্রধানমন্ত্রী যখন আমেরিকায় আসেন তখন কিন্তু এখানকার ব্যবসা মহলের সব বড় বড় সংগঠনের ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এবং নির্বাহী কর্মকর্তারা তাদের সঙ্গে সাক্ষাৎ করেন।
ট্রাম্প মোদির বৈঠকে যে বিষয়গুলো এখানে আমরা উল্লেখ করলাম, আপনি উল্লেখ করলেন, ভয়েস অফ আমেরিকার রিপোর্টাররা স্টিভ হারম্যান এই রিপোর্টটি দিয়েছেন, যে তথ্য দিয়েছেন, তাতে একটি বিষয় আমার মনে হয় আলোচনায় আসেনি, সেটি হলো অভিবাসন। কারণ অভিবাসন ইস্যুতে আপনার দক্ষ শ্রমিক যুক্তরাষ্ট্রে আসার যে ভিসা ক্যাটাগরি H-1B ভিসায় ভারত থেকেই বেশিরভাগ লোক যুক্তরাষ্ট্রে আসেন, তো এই ভিসা প্রক্রিয়াটা একটু শিথিল হবে এরকম আশা পোষণ করেছিলেন অনেকেই, কিন্তু এবারকার আলোচনায় আমার মনে হয় এই বিষয়টি আসেনি প্রসঙ্গটি তেমনভাবে।
আর গতকালই যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে প্রেসিডেন্ট ট্রাম্প যে একটা নিষেধাজ্ঞা জারি করেছিলেন সেটার বিরুদ্ধে যে একটা আদালতের নিষেধাজ্ঞা ছিল সেটা সুপ্রিম কোর্ট তার কিছুটা আংশিকভাবে অনুমোদন করেছে। অর্থাৎ ছটি মুসলিম প্রধান দেশ থেকে লোকজন এখানে সফর আপাতত করতে পারবে না এবং শরণার্থী বিষয়ে যে একটা কার্যক্রম সেটাও আপাতত স্থগিত করা হবে।
এটা একটা নতুন বিষয়।
হ্যাঁ,
তো মোদির সফরকে কেন্দ্র করে এই অভিবাসন ইস্যুটি, যদিও ইন্ডিয়াকে ইন্ডিয়ার ভেতরে নেই, ওই ছয়টি মুসলমান দেশের যাত্রী যুক্তরাষ্ট্রে প্রবেশের বিভিন্ন মেয়াদের যে নিষেধাজ্ঞা সম্বলিত নির্বাহী আদেশ, তারপরও ওই H-1B ভিসা নিয়ে আলোচনার একটা ব্যাপার অনেকে আশা পোষণ করেছিলেন যে হয়তো উঠতে পারে, যেটি আসেনি। যাই হোক,
হ্যাঁ, মোদির সফরকে রাষ্ট্রীয় সফর বলে এখন বলা হচ্ছে না, তবে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা কিন্তু বলেছেন তারা ভারতের প্রধানমন্ত্রীর জন্য লাল গালিচা পেতে দিয়েছেন এবং মোদি হচ্ছেন প্রথম বিদেশি নেতা যার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে নৈশভোজের আয়োজন করেন।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছয়টি মুসলিম প্রধান দেশের নাগরিক এবং শরণার্থীদের যুক্তরাষ্ট্রে প্রবেশে যে নিষেধাজ্ঞা দিয়েছিলেন সুপ্রিম কোর্টের আদেশে তা আংশিক কার্যকর হচ্ছে। আদালতের ওই আদেশের বিভিন্ন দিক নিয়ে আমরা কথা বলেছি নিউ ইয়র্কে বসবাসকারী বাংলাদেশি আমেরিকান অ্যাটর্নি মঈন চৌধুরীর সাথে। ভয়েস অব আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে তার সাথে কথা বলেছেন তাওহিদুল ইসলাম।
অ্যাটর্নি মঈন চৌধুরী, আপনি এরই মধ্যে জানেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের আদেশে ছয়টি মুসলিম প্রধান দেশের নাগরিক এবং শরণার্থীদের প্রবেশে দেয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞা আংশিকভাবে কার্যকর হচ্ছে। এখানে আসলে আংশিকভাবে কার্যকর বলতে আদালত কি বোঝাতে চেয়েছে?
ধন্যবাদ জনাব তহিদ। আসলে আংশিকভাবে বলতে যা বোঝানো হচ্ছে এইটাতে অনেক ধরনের ক্লজ ছিল, কারণ আংশিকভাবে আগে ছিল সম্পূর্ণটা ব্যান করা, যারা কোনোভাবে ঢুকতেই পারবে না। এখন আংশিক ভাবে বলতে বোঝানো হচ্ছে যাদের এই দেশে কোনো টাই আছে, কোনো যোগাযোগ বা সম্পৃক্ততা আছে পূর্বে বা বর্তমানে হবে, যেমন স্টুডেন্টদের ক্ষেত্রে যেসব শিক্ষার্থী ধরেন আপনার কোনো কলেজ ইউনিভার্সিটি থেকে অ্যাডমিশনের জন্য অ্যাপ্রুভ হয়েছে, I-20 ইস্যু হয়েছে, ভিসা পেয়েছে, তাদের তো ডেফিনেটলি একটা টাই আছে এখানে, যা তারা ইউনিভার্সিটিতে পড়তে আসছে বা যাদের কোনো রিলেটিভ আছে তারা ওই ব্যানের মধ্যে পড়বে না। এইরকম আর কি বিষয়গুলা তারা দিতে চাচ্ছে যে এটা হচ্ছে আংশিকভাবে কার্যকর হলো। যদি ফুললি কার্যকর হতো তাহলে করতো কি তারা, মানে কোনো ধরনেরই ট্রাভেল করতে পারতো না। কিন্তু একটা জিনিস হবে কি, এখন এখন এটা এক্সিকিউট করার ক্ষেত্রে যে প্রবলেম গুলো হবে, কারণ আগে আপনারা দেখেছেন, আমরা সবাই জানি যে এয়ারপোর্টে যারা এজেন্টরা থাকে, আইস, ইমিগ্রেশন কাস্টমস এনফোর্সমেন্ট অথবা TSA যারা যারাই থাকে, ইমিগ্রেশন অথরিটি, তারা জিনিসটা সহজভাবে বুঝতে পারে না। তারা জিনিসটা তারাই তো এখানে ডিসিশনটা মেক করবে কোনটা কি, মানে এন্টারের ক্ষেত্রে ওই জিনিসটা একটা কেওস সৃষ্টি হবে।
নিষেধাজ্ঞার বিষয়টি মূলত ছয়টি মুসলিম প্রধান দেশের ক্ষেত্রে হলেও বিশ্বের অন্য দেশের মানুষের ক্ষেত্রে এর কোনো প্রভাব পড়তে পারে?
আইনগতভাবে অন্য কোনো দেশের মানুষের প্রতি প্রভাব পড়ার কোনো সুযোগ নাই, কিন্তু আপনারা জানেন যে আমেরিকান ল অনুযায়ী ইমিগ্রেশন অথরিটি যে এয়ারপোর্টে আপনি ঢোকার আগ পর্যন্ত, এন্ট্রি করার আগ পর্যন্ত তাদের একটা ডিসক্রিশনারি পাওয়ার থাকে যে ভিসাটা আপনি ভিসা দিবে একটা দেশ থেকে, কিন্তু দেশে ঢোকার পরে আপনি বুঝতে পারেন যে যদি বর্ডারে তারা বা এয়ারপোর্টে তারা স্যাটিসফ্যাক্টরি না হয় তখন তারা হয়তো তাকে ঢুকতে নিষেধ করতে পারে টুরিস্টদের ক্ষেত্রে। কিন্তু এই ক্ষেত্রে যে আইন অনুযায়ী ছয়টি দেশ ছাড়া অন্য কোন দেশের মানুষের উপর প্রভাব পড়ার কথা না, প্রভাব পড়বে না অন্য কোন, মানে ডিফারেন্সের কিছু না হলে এই আইনে কোন ধরনের অন্য দেশের প্রভাব পড়বে না।
আমরা জানি যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই নীতির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সুপ্রিম কোর্ট দেবে অক্টোবর মাসে, এবং নয়জন বিচারকের মধ্যে তিনজন গতকাল মূলত নিষেধাজ্ঞা পুরোপুরি কার্যকরের পক্ষে মত দিয়েছেন, বিষয়টি কেমন?
আমেরিকাতে সুপ্রিম কোর্ট, হাইয়েস্ট কোর্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, যেটা আমি একজন মানে বার মেম্বার আমি এই কোর্টের, তো এটা হচ্ছে জাস্টিসদের যার যার নিজস্ব অপিনিয়নের বিষয়, সে কিভাবে কেসটা দেখছে। যখন ফুল হিয়ারিং আসবে তখন সবগুলো বিষয় এখানে চলে আসবে, তাদের হয়তো মতামত পরিবর্তন হতে পারে। এই শর্ট হিয়ারিং এ কিন্তু অনেক কিছুই তুলে উঠে আসে নাই এইটার মধ্যে, আর্গুমেন্টের মধ্যে। যখন ফুল আর্গুমেন্ট যখন হবে ওপেন কোর্টে অক্টোবরে, তখন সবগুলা বিষয় ডোনাল্ড ট্রাম্পের অতীতের কি কমেন্ট করেছে এই কমেন্টগুলো আসবে, ডোনাল্ড ট্রাম্প কি চিন্তা করে এই এক্সিকিউটিভ অর্ডারটা দিয়েছিল ওইগুলো আসবে, তখন হয়তো জাজের মতামত পরিবর্তন হতে পারে। এটা আপেক্ষিক ব্যাপার, জাজ টু জাজ ভেরি করে। তো এটা জাজের ফুল ব্লোন যখন হিয়ারিং হবে তখন জাজের মতামত পরিবর্তন হতে পারে অথবা অটুট থাকতেও পারে, কিন্তু এর মধ্যে পাঁচজনের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
সুপ্রিম কোর্টের নজন বিচারকের মধ্যে পাঁচজনই রিপাবলিকান পার্টি মনোনীত, সেক্ষেত্রে কি আসলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা পুরোপুরি কার্যকর হতে যাচ্ছে এমনটা মনে করা যায়?
এটা আমি আবারও বলছি, জাজদের ব্যক্তিগত পারসেপশনস ডিফারেন্ট হতেই পারে, তবে যেহেতু পাঁচজনই বর্তমানে নীল গর্সন সহ পাঁচজনই হচ্ছে রিপাবলিকান নমিনেটেড, রিপাবলিকান প্রার্থী হিসাবে মানে রিপাবলিকান প্রেসিডেন্ট দ্বারা, এক্ষেত্রে আমি নীরবে থাকবো, দেখা যাক কি হয়, কারণ সবকিছু তো ঘটনার উপর নির্ভর করবে, কিভাবে আমরা কেস প্রেজেন্টেশন করা হয় এবং কিভাবে আর্গুমেন্ট গুলো আসে। যদি ভালোভাবে আর্গুমেন্ট করা যায় জাজ গুলা, তারা তো জাজ তো বিচার নির্বাচিত হওয়ার পর তারা কিন্তু নিরপেক্ষ, যদিও তারা রিপাবলিকান থেকে বা ডেমোক্রেটিক পার্টি থেকে তারা আপনার মনোনীত হয়, কিন্তু নির্বাচিত হওয়ার পরে যত অ্যাপয়েন্টেড হওয়ার পরে তারা কিন্তু তাদের মানে ব্যক্তিগত না তারা তাদের আইন অনুযায়ী তারা কাজ করে, তারা যারা ভালো মনে করে সেটাই কাজ করবে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তকে একটা সুস্পষ্ট বিজয় বলে উল্লেখ করেছেন, আপনি কি মনে করেন?
তার জন্য সুস্পষ্ট না হলো তার আংশিক বিজয় বলতে পারেন, কারণ যেহেতু একটু আংশিক ভাবে কার্যকর হয়েছে সে হোপ করতেই পারে, কিন্তু এটার জন্য অনেক আন্দোলন হচ্ছে এই দেশে, নন প্রফিট অর্গানাইজেশন গুলা হিউম্যান রাইটস অর্গানাইজেশন গুলো অনেক আন্দোলন করছে, দেখা যাক কি হয়, হয়তো ফাইনালি যেটা ঠিক আছে সেটাই আর কি বোঝা যাবে যে কার বিজয়। আর আপনারা এর জন্য বলতেছি, অতীতে দেখবেন ডিস্ট্রিক্ট কোর্টে এক ফেডারেল ডিস্ট্রিক্ট জাজ রিপাবলিকান পার্টি নির্বাচিত হয়েও উনি রিপাবলিকানের বিরুদ্ধে মানে প্রেসিডেন্টের বিরুদ্ধে আদেশ দিয়েছিলেন। তো এটা আসলে ম্যাটার না, আমরা কিভাবে আইনটা বাস্তবিক ক্ষেত্রে কোর্টের রায়টা এইভাবেই হবে, যারা কে তাকে কনভিন্স করতে পারছে এইভাবে রায়টা আসবে।
সুপ্রিম কোর্ট যে আদেশটি দিয়েছে এটি মূলত কবে থেকে কার্যকর হচ্ছে?
এটা লেখা ছিল 72 hours পরে আর কি, এদের মতো হয়তো অর্ডার দেওয়ার 72 hours পর থেকে কার্যকর হবে আর কি।
আমাদের প্রবাসী বাংলাদেশি সহ দক্ষিণ এশিয়ার অনেক মানুষ যুক্তরাষ্ট্রে প্রবাসী হয়েছেন, তাদের ক্ষেত্রে আপনার কি পরামর্শ? আমরা জানি সবার মধ্যে এক ধরনের আতঙ্ক কাজ করছে, তাদের আত্মীয় স্বজন অথবা যারা বাংলাদেশে অথবা ভারতে গেছেন বেড়াতে তারা ঠিক মতো এখানে প্রবেশ করতে পারবেন কিনা, বিশেষ করে গ্রিন কার্ড ধারীরা, তাদের ক্ষেত্রে আপনার কি পরামর্শ?
বাংলাদেশিদের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলার কথা না, বাংলাদেশে গ্রিন কার্ড ধারীদের কোনো ধরনের প্রভাব ফেলবে না, যদি না সে গ্রিন কার্ডের শর্ত ভঙ্গ না করে। যেমন আপনারা দেখবেন আমাদের বাংলাদেশি অনেক লোকেরাই যারা 6 মাস থাকে আমেরিকাতে, 6 মাস থাকে বাংলাদেশে, এই জিনিসটা যদি গ্রিন কার্ড ধারীরা করে একটার সময় তার গ্রিন কার্ড এমনিতে মানে অ্যাবান্ডন হয়ে যায়, অথবা এয়ারপোর্টে তাকে বলবে তোমার গ্রিন কার্ড জমা দিয়ে যাও, কারণ তোমার আমেরিকায় থাকার প্রয়োজন নাই যেহেতু তুমি বাংলাদেশেই থাকো বেশি। গ্রিন কার্ড তাকে তারিখে আমরা বলি লিগ্যাল পার্মানেন্ট রেসিডেন্ট LPR, কারণ LPR লোক নিয়ম হচ্ছে সে আমেরিকায় বেশিরভাগ সময় থাকবে, কিন্তু আপনি যদি 6 মাসের বেশি কারণ ছাড়া বাংলাদেশের বাইরে আমেরিকার বাইরে আপনি থাকেন তাহলে আপনাকে এয়ারপোর্টে প্রশ্নের মুখে পড়তেই হবে। আর যদি 1 বছরের বেশি বাংলাদেশে বাইরে থাকেন গ্রিন কার্ড নিয়ে, আপনার গ্রিন কার্ডটা অ্যাবান্ডন হয়ে যেতে পারে, হবে ল হচ্ছে হবে, তারা তো কার্ড ইস্যু করে ঢুকতে দেয়, কিন্তু তারা যদি ঢুকতে না দেয় আপনি কিছু করার নাই, এটা অ্যাবান্ডন হয়ে যায় সাধারণত আর কি। তারপরও এজ এ কার্ড ইস্যু তারা ঢুকতে দেয়, ঢুকার পরে আর কি নতুন করে প্রসেস করতে হয়। তো আমার পরামর্শ হলো যারা গ্রিন কার্ড নিয়ে আসা যাওয়া করেন বাংলাদেশে যান, স্বল্প সময়ের জন্য যান, আমেরিকায় বেশি সময় থাকার চেষ্টা করেন, 6 মাসের বেশি দেশের বাইরে থাকা উচিত না, যেহেতু আপনি এখানে থাকার জন্য গ্রিন কার্ডটা আপনার নামে ইস্যু করা হয়েছে। আর যারা স্টুডেন্ট ভিসায় আসছেন তাদের উচিত সব ডকুমেন্ট রেখে, তাদেরও কোনো সমস্যা হবে না। আর যারা ট্যুরিস্ট ভিসায় আসছে তাদের যেন যার কাছে আসে তার নাম ঠিকানা ফোন নাম্বার যেন ভালোভাবে থাকে, যদি আত্মীয় স্বজনের মাধ্যমে স্পন্সর হয় ট্যুরিস্ট ভিসায় তারা তাদের কোনো সমস্যা হওয়ার কথা না।
অবৈধ প্রবাসী যারা রয়েছে যুক্তরাষ্ট্রে তাদের ক্ষেত্রে আপনার পরামর্শ কি?
অবৈধ বলতে অনেক ধরনের টার্ম চলে আসছে, মানে অবৈধর মধ্যে অনেকটা ধরন আছে। যেমন একটা হচ্ছে যারা ভিসা এক্সপায়ার হয়ে গেছে, তারও এক ধরনের আপনার আনডকুমেন্টেড বলতে পারেন আপনি। আর যাদের ধরেন কোনো ডিপোর্টেশন অর্ডার আছে তারও আনডকুমেন্টেড। এখন যাদের ডিপোর্টেশন অর্ডার যাদের নামে পেন্ডিং আছে, তাদের লাস্ট রিসোর্স তারা মানে দেখে আসে তারা কিছু করার নাই, তারা তাদেরটা হ্যান্ডেল করে আইসের ফিউজিটিভ ইউনিট। তারা যদি লাস্ট নোন অ্যাড্রেসে যায় অনেক সময় হানা দেয়, তাদেরকে ধরতে পারলে তাদেরকে দেশে পাঠিয়ে দেওয়ার কথা যদি ভ্যালিড পাসপোর্ট থাকে। তো আর যাদের আপনার ভিসা এক্সপায়ার হয়ে গেছে, কোন ধরনের কেস পেন্ডিং নাই, তাদের কোনো সময় যদি অ্যারেস্টও করে তখন আমরা তাদেরকে বন্ডে নিয়ে আসতে পারি ইজিলি। যাদের ডিপোর্টেশন যাদের পেন্ডিং আছে তাদেরকে বের করা সুপারভিশনে বের করা যায়, কিন্তু এটা তাদের কোনো ধরনের ফাইনাল ডেস্টিনেশন হয়তো আমেরিকা তাদের না, যদি কোনো কোয়ালিফাইড রিলেটিভ এখানে না থাকে। আমি যে জিনিসটা পরিষ্কার করে বলতে চাই, এই যে ট্রাভেল ব্যান ছটি দেশের প্রতি আংশিকভাবে কার্যকর হয়েছে, তাতে বাংলাদেশে এবং ভারতের যারা বাংলা ভাষাভাষী তাদের কোনো ধরনের সমস্যা হওয়ার কথা না। এটা নিয়ে অনেকে অনেকভাবে বিভিন্নভাবে প্রতারণা করার চেষ্টা করবে, কিন্তু কোনো প্রতারণা কান দেবেন না। বাংলাদেশ এবং ভারতের যা বাংলা ভাষাভাষী তাদের এই ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হবে না, আনলেস নতুন কোনো এক্সিকিউটিভ অর্ডার আসে।
অ্যাটর্নি মঈন চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ, ধন্যবাদ তোহিদ।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে তার প্রথম বৈঠক করেছেন। এর আগে একাধিকবার নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্রে এসেছেন, তৎকালীন প্রেসিডেন্ট ওবামার সাথেও সাক্ষাৎ করেছিলেন। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর নরেন্দ্র মোদীর সাথে তার এটি প্রথম বৈঠক। এই বৈঠক নিয়ে নানান মহলে জল্পনা কল্পনা চলছিল। এই বৈঠকের বিভিন্ন দিক এবং তার তাৎপর্য নিয়ে আমি এখন কথা বলছি কলকাতায় সংবাদদাতা গৌতম গুপ্তর সাথে। গৌতম গুপ্ত, আপনাকে স্বাগত জানাচ্ছি। নরেন্দ্র মোদীর এই সফর সম্পর্কে ভারতের প্রচার মাধ্যমগুলোতে কি ধরনের খবরাখবর প্রকাশিত হয়েছে এবং তারা কি বলছে?
গত কয়েকদিন ধরেই এই সফর নিয়ে নানা রকম আলোচনা, অনুমান এই সমস্ত চলছিল, কিন্তু মোটের উপর ভারতীয় রাজনীতিক যারা বিদেশ নীতি নিয়ে চর্চা করেন তারা এবং সংবাদপত্র মহলেও সবার কাছে একটা ওই ইংরেজিতে যাকে বলে আননোন কমোডিটি, তার উপর প্রেসিডেন্ট ট্রাম্প একটু আনপ্রেডিক্টেবল, কখন কি ভাবছেন, কখন কি বলছেন, কখন কি করছেন, তাই নিয়ে একটা অনিশ্চয়তা সবসময়ই, এটা তার বিভিন্ন কথাবার্তায় তার কাজে কর্মে দেখা গেছে। তার উপর তার সঙ্গে চেনা পরিচয় নেই, উনি প্রেসিডেন্ট হওয়ার 5 মাসের শেষে ওর সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর এই প্রথম দেখা হচ্ছে, এর আগে টেলিফোনে 2-3 বার কথাবার্তা হয়েছে মাত্র। কাজেই এই যে সফরটা, এটা নিয়ে কারো খুব যে কিছু প্রত্যাশা ছিল তা নয়, কেননা যে মানুষটাকে আমি ভালো করে জানি না তার কাছে আমি কি প্রত্যাশা করব। দ্বিতীয় কথা, ওর যে বিভিন্ন নীতিটিতি যা নিয়ে অনেক বিতর্ক হয়েছে, সেই নীতিতে উনি যদি বহাল রাখেন তাহলে ভারতের পক্ষে খুব ব্যাপারটা অনুকূল নয়, বিশেষ করে কাজকর্মের ব্যাপারে। উনি প্রেসিডেন্ট হয়ে এসেই H-1B ভিসার ব্যাপারে কড়াকড়ি করেন, তিনি বলেন অকারণ যে কাজ আমেরিকানরা করতে পারে সেটা আমরা বিদেশে ভারতীয়দের বা অন্য কোনো দেশকে আমরা দিয়ে দেবো কেন, আমরা তো আমেরিকার স্বার্থটা আগে দেখতে হবে। খুবই ন্যায্য কথা যে কোনো দেশের রাষ্ট্রপ্রধান সেইভাবেই ভাববেন, এটাই প্রত্যাশিত, কিন্তু ভারতও তার নিজের স্বার্থ নিয়ে ভাবছে যে আমার যদি হাজার হাজার লোক যদি H-1B ভিসা না পায় তাহলে তারা সব দেশে ফিরে আসবে, এরা দেশে অনেক টাকা পাঠান তাদের উপার্জন থেকে সেটাও বন্ধ হয়ে যাবে। সব মিলে আমাদের যেভাবে চলছিল এই IT সেক্টরটা, ইনফরমেশন টেকনোলজি সেক্টরটা, সেটা বড় ধাক্কা খাবে, বিভিন্ন ধরনের কোম্পানিগুলো খুব উদ্বিগ্ন। কাজেই সে ব্যাপারে ট্রাম্পের মন গলানো যাবে কি না তাই নিয়ে একটা ভারতের খুবই উদ্বেগ ছিল। কিন্তু ওদের সাক্ষাতের পর যৌথ স্টেটমেন্টেও এ বিষয়ে কিছু বলা আছে বলে জানা নেই, বা সংবাদ মাধ্যমগুলো এখনো কিছু জানে না। তাই থেকে ধরে নেওয়া যেতে পারে H-1B ভিসা নিয়ে খুব কাজের কথা কিছু আদৌ কথা হয়েছে কিনা জানা না জানা নেই, এবং কথা হলেও সেটা কতদূর কার্যকর কথাবার্তা সেটাও আরও অনিশ্চিত। কাজে এ ব্যাপারটা বাদ গেল। কাজে প্রত্যাশা যেখানে বেশি ছিল না, কাজে প্রত্যাশা ভঙ্গ খুব বেশি হওয়ার সম্ভাবনা থাকে না।
সংবাদ সম্মেলনে তারা সন্ত্রাসবাদের বিষয়টি নিয়েও কথা বলেছেন, যেমন কথা বলেছেন ট্রাম্প ভারতের অর্থনীতির প্রশংসা করে বক্তব্য রেখেছেন, বলেছেন যে পৃথিবীতে ভারতের অর্থনীতি সবচেয়ে দ্রুত গতিতে বাড়ছে, কিন্তু সন্ত্রাসবাদের কথাটি এসছে এবং ভারতের প্রতিবেশী পাকিস্তান, সুতরাং এই বিষয়টি নিয়েও কথা হয়েছে। বলা হয়েছে যে আমেরিকা এবং ভারত দুই দেশই সন্ত্রাসের সাক্ষী এবং সন্ত্রাসবাদ দমন করাই এই দুই দেশের মূল লক্ষ্য, বিশেষত কট্টরপন্থী ইসলামী মৌলবাদের কথা এটা যৌথ সংবাদ সম্মেলনে বলা হয়েছে।
হ্যাঁ, এই ব্যাপার নিয়ে যে প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট একমত হবেন এটা প্রত্যাশিতই ছিল, কেননা আপনি যেমন বললেন যে দুই দেশই ভুক্তভোগী সন্ত্রাসবাদের। আমেরিকায় যেমন 9/11 একটা খুব বড় ঘটনা ছিল, ভারতবর্ষে তো নিত্য নতুন কিছু না কিছু ঘটনা ঘটে চলেছে, বিশেষ করে কাশ্মীরে তো খুব পরিস্থিতি খারাপ। তা এখন সেখানে অবশ্য এই যৌথ বার্তায় যেটা বলা হয়েছে যে একসঙ্গে তারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করবে, কাঁধে কাঁধ মিলিয়ে চলবে, এটা ভারতের নিশ্চয়ই প্রত্যাশিতও ছিল এবং ভারত খুশিও। আর আরেকটা হচ্ছে হিজবুল মুজাহিদিন নামে যে সন্ত্রাসবাদী সংগঠনটি আছে, যারা পাকিস্তানে আছে মূলত, তাদের যে নেতা সৈয়দ সালাহউদ্দিন, তাকে এবার আমেরিকা এটা সফরের ঠিক আগেই, কয়েক ঘন্টা আগেই তাকে নিষিদ্ধ করে দেয়া হয়েছে। এর ফলে ভারতের সুবিধে হবে পাকিস্তানকে নতুন করে চাপ দেওয়া যে তুমি এর বিরুদ্ধে ব্যবস্থা নাও, কেননা এর লোকটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত সন্ত্রাসবাদী। কাজে তোমার দেশের লোক, তোমার দেশের নাগরিক, তুমি যদি ব্যবস্থা না নাও তাহলে কে নেবে? এখন পাকিস্তান সে কথা শুনবে কিনা অন্য কথা, কিন্তু ভারতের পক্ষে এটা একটা নৈতিক বড় জয়, কোনো সন্দেহ নেই।
গত 3 বছরে নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্রে বেশ কয়েকবার সফর করেছেন, এটা স্পষ্ট যে আমেরিকা ভারতের কাছে গুরুত্বপূর্ণ এবং ভারতও আমেরিকার কাছে গুরুত্বপূর্ণ। ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীর জন্য কতটা গুরুত্বপূর্ণ?
ডোনাল্ড ট্রাম্প নিশ্চয়ই গুরুত্বপূর্ণ দুটো দিক থেকে। এক, ওই কাজকর্মের ব্যাপারটা আবারও বলি, H-1B ভিসা নিয়ে বহু ভারতীয় আমেরিকায় কাজ করেন, এবং তাছাড়াও অনাবাসী ভারতীয় আমেরিকায় তাদের সংখ্যা বেশ কয়েক হাজার। কাজেই তাদের ভালো মন্দ এইগুলো ভারতের কাছে গুরুত্বপূর্ণ, এবং সেখানে আমেরিকার সঙ্গে সুসম্পর্ক থাকাটা দরকারি। এই গেল এক নম্বর। দু নম্বর হচ্ছে এই সন্ত্রাসবাদের ব্যাপারে ভারতের একটা, পাকিস্তানকে নিয়ে ভারতের মূল সমস্যা, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের অনেক পুরনো সম্পর্ক, আগে তারা খুব বন্ধুত্বই ছিল, তারপরে পাকিস্তানের আচরণের নানা কাণ্ডকারখানায় আমেরিকা বীতশ্রদ্ধ, কিন্তু আবার পাকিস্তানকে ছাড়া আমেরিকা চলবে না, বিশেষ করে আফগানিস্তান যে যুদ্ধ, সেখানে আমেরিকা যা কিছু সাহায্য ইত্যাদি দিতে চায় সেখানে পাকিস্তান মাঝখানে আছে। পাকিস্তানের ভৌগোলিক অবস্থানটি এমনই যে পাকিস্তানকে বাদ দিয়ে আফগানিস্তানে আমেরিকার তেমন কিছু করা মুশকিল। কাজেই আমেরিকার সামগ্রিক বৈদেশিক নীতির মধ্যে পাকিস্তান একটা বড় গুরুত্বপূর্ণ, যদিও পুরনো সম্পর্কের উষ্ণতা নেই, আমেরিকা মনে হয় আমেরিকা পাকিস্তানের উপর অনেকটা বিরক্তই, বরং ভারতের সঙ্গে আগে সম্পর্ক শীতল ছিল, এখন রীতিমতো উষ্ণ হয়ে উঠেছে। কাজেই পাকিস্তানকে যেটুকু চাপে রাখা সেখানে আমেরিকার ভূমিকা ভারতের কাছে অতি গুরুত্বপূর্ণ। কাজেই মনে হচ্ছে এই ব্যাপারটায় মোদী ট্রাম্পের কাছ থেকে সাহায্য পাবেন বলে এখন তিনি নিশ্চিন্ত বোধ করছেন।
প্রচার মাধ্যমে এটাও জানা যাচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার মেয়ে ইভাঙ্কা ট্রাম্প আলাদা সফর করবার প্রতিশ্রুতি দিয়েছেন ভারতে।
এরা দুজন আলাদাভাবে আসছেন, সেটাই বেশ উল্লেখযোগ্য। সব মার্কিন প্রেসিডেন্ট ভারতে আসেননি, নেহাতই তিন চারজন এসছেন। ইভাঙ্কা ট্রাম্প যে আসছেন, তিনি নেহাত তার বাবার প্রেসিডেন্টের প্রতিনিধি দলের একজন সদস্য মাত্র হয়ে আসছেন না, তিনি আলাদা করে আসছেন। যা শোনা যাচ্ছে, আন্তর্জাতিক শিল্পোদ্যোগীদের শীর্ষ সম্মেলনে মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রতিনিধি দল আসবেন, ইভাঙ্কা তার নেত্রী হিসেবে আসবেন। কাজে এটা একটা খুব গুরুত্বপূর্ণ সম্মেলন। সেই সম্মেলনে ইভাঙ্কাকে পাঠানো হচ্ছে, মানে এই সম্মেলনকে গুরুত্ব দেওয়া হচ্ছে, এবং নিশ্চয়ই কিছু একটা ভালো কার্যকর তার ফলাফল হবে এমনই প্রত্যাশা।
গৌতম গুপ্ত, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
নমস্কার।
নমস্কার। ভারতীয়দের কাছে অন্যতম তীর্থক্ষেত্র হচ্ছে তিব্বতে কৈলাস মানস সরোবর। সেই সরোবরগামী তীর্থযাত্রীদের তিব্বতে ঢুকতে দেয়া হচ্ছে না, এর কারণ সীমান্তে ভারতীয় সেনাদের সাথে চীনা সেনাদের সংঘাত। বিস্তারিত জানাচ্ছেন পরমাশিস ঘোষ রায়।
ভারতীয়দের কাছে অন্যতম তীর্থক্ষেত্র কৈলাস মানস সরোবর, সেই কৈলাস মানস সরোবরগামী তীর্থযাত্রীদের তিব্বতে ঢুকতে দেওয়া হচ্ছে না, কারণ সীমান্তে ভারতীয় সেনার সঙ্গে চীনা সেনার ঝামেলা চলছে। আজ একথা স্পষ্ট ভাষায় স্বীকার করে নিয়েছে বেজিং। এই কারণে সিকিমের নাথুলা পাসও বন্ধ করে দিয়েছে তারা। বেজিং এর দাবি, নিরাপত্তাগত কারণে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। জানা গেছে, চীনের পিপলস লিবারেশন আর্মি ভারতীয় এলাকায় ঢুকে পড়ে কয়েকটি অস্থায়ী সেনা বাংকার ধ্বংস করেছে। যদিও চীনা সেনার অভিযোগ, ভারতই সীমান্তে চীনার রাস্তা তৈরিতে বাধা দিয়ে সমস্যা তৈরি করেছে। চীনা বিদেশ মন্ত্রক জানিয়েছে, সে কারণেই নাথুলা পাস বন্ধ করে দিয়েছে তারা। এক বিবৃতিতে তারা অভিযোগ করেছে, সম্প্রতি ভারতীয় সেনা সিকিম সীমান্ত পেরিয়ে চীনা এলাকায় ঢুকে পড়ে ডংলং এলাকায় কার্যরত চীনা সেনাকে বাধা দেয়, তাই চীন সেই মতো ব্যবস্থা নিয়েছে। মানস সরোবরমুখী 47 জন তীর্থযাত্রীর প্রথম দলকে গত 19 জুন তারিখ থেকে 23 জুন তারিখের মধ্যে নাথুলায় ঢুকতে দেওয়া হয়নি। তারা উত্তরাখণ্ডের পূর্ণ লিপুলকের পথ ধরে মানস সরোবর রওনা দেন। নাথুলার পথটি নতুন, 2015 সালে কেন্দ্রীয় নরেন্দ্র মোদী সরকারের অনুরোধে ওটি খুলে দেয় চীন। চীনের দাবি, ভারতকে চীনের সঙ্গে সীমান্ত চুক্তিকে সম্মান করতে হবে, সীমান্ত থেকে নিরাপত্তা আধিকারিকদের সরাতে হবে এবং গোটা বিষয়টি তদন্ত করতে হবে, যাতে সিকিম সীমান্তে শান্তি ও স্থিতাবস্থা বজায় থাকে। কোন রকম প্রচেষ্টা ছাড়াই ভারত গণ্ডগোল শুরু করেছে বলে অভিযোগ করছে চীন। জানা গেছে, চীনের সেনার সীমান্তে একটি রাস্তা নির্মাণ নিয়ে যাবতীয় অশান্তির সূত্রপাত। যদিও চীনের অভিযোগ, নিজেদের এলাকাতেই রাস্তা তৈরি করছে তারা, ভারতের নাক গলানোর কোনো অধিকার নেই বলে চীন অভিযোগও করেছে। উল্লেখ করা যেতে পারে, এই প্রথম নয়, লাদাখ সীমান্তে বারবার অনুপ্রবেশ করছে চীনা সেনা। 2014 এবং 2015 সালে এমন ঘটনা বারবারও ঘটেছে, যদিও গত বছর তুলনামূলকভাবে ওই অঞ্চলে শান্তি ছিল, এমনই রিপোর্ট পাওয়া গেছে। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
বাংলাদেশে গ্রামে ঈদের ছুটি কাটিয়ে অনেকেই এখনও রাজধানী ঢাকায় ফেরেননি। ওদিকে 29 জুনের মধ্যেই বাজেট পাশ করতে হবে, আগামীকাল প্রধানমন্ত্রী সংসদে ভাষণ দেবার কথা। বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
ঈদের ছুটির আমেজের মধ্যেই কাল খুলছে সরকারি অফিস আদালত, যদিও ঢাকা শহর এখনো ফাঁকা, দোকানপাট বন্ধ, মিল কলকারখানায় তালা, শ্রমিকরা দীর্ঘ ছুটিতে, কোথাও যানজট নেই, অফিস খুললেও ঢাকায় ফেরার তাগিদও কম, কারণ বুধবার ও বৃহস্পতিবার ছুটি নিয়ে অনেকেই অন্তত 7 দিনের জন্য ঢাকা ছেড়েছেন। এ চিত্রটা নতুন নয়, এ প্রতিবারই এমনটা ঘটে। ছুটি বাড়িয়েও কোনো লাভ হয়নি, এবারও চেষ্টা ছিল, শেষ অবধি ছুটি বাড়ানো হয়নি। সংবাদপত্রগুলো বন্ধ ছিল 3 দিন, কাল সংবাদপত্রগুলো চালু হবে ফের। টেলিভিশন নেটওয়ার্কগুলো বিরতিহীনভাবে ঈদের অনুষ্ঠান প্রচার করে চলেছে, 24টি টেলিভিশন এখন চালু রয়েছে। সংসদের অধিবেশন মুলতবি হওয়ার পর এমপিরা এলাকায় গিয়েছিলেন, কাল বুধবার তাদেরকে ঢাকায় ফিরতেই হচ্ছে, কারণ বাজেট পাশ করতে হবে 29 জুনের মধ্যে। কাল প্রধানমন্ত্রী সংসদে বাজেটের উপর দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। এবারের বাজেট নিয়ে সরকারি কিংবা বিরোধী উভয় শিবিরই বিতর্ক রয়েছে। আবগারি শুল্ক আর ভ্যাট আরোপ নিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত চাপের মধ্যে রয়েছেন। বক্তৃতা বিবৃতির মধ্যে রাজনীতি সীমাবদ্ধ। দীর্ঘদিন থেকে রাজপথে মিছিল নেই, ময়দানে নেই কোনো সমাবেশ। আগামী বছরের কোন এক সময় নির্বাচন হওয়ার কথা, তাই নির্বাচন কেমন হওয়া উচিত এ নিয়ে বিবৃতি পাল্টা বিবৃতি চলছে। ঈদের শুভেচ্ছা বিনিময়কালে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া নির্বাচনকালীন সহায়ক সরকার গঠনের তাগিদ দেন, নির্বাচনে সেনা মোতায়েনের দাবিও জানান তিনি। মঙ্গলবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জবাব দিয়েছেন, বলেছেন শেখ হাসিনার নেতৃত্বেই এই সহায়ক সরকার গঠিত হবে, এর অধীনে নির্বাচনে যেতে হবে। আগে ছিল দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার, 2014 এর নির্বাচনের আগে তা বাতিল হয়ে গেছে। এর প্রতিবাদে বিএনপি নির্বাচনে যায়নি। 154 জন এমপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পর নতুন এক পরিস্থিতি তৈরি হয়। আগামী নির্বাচন কেমন হবে এই মুহূর্তে বলা সত্যি কঠিন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
এ সপ্তাহে হ্যালো ওয়াশিংটনের বিষয় হচ্ছে যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা এবং সুপ্রিম কোর্টের রায়। এবারে শুরু হচ্ছে আমাদের সাপ্তাহিক অনুষ্ঠান এভরিডে গ্রামার। আজ রয়েছে 23তম পর্ব।
ব্যথা নিরসন বা নিয়ন্ত্রণ করাটা খুব সহজ কাজ নয়, আর ক্যান্সারের মতো কঠিন কোনো অসুখে প্রচণ্ড যে ব্যথা হয় তা নিয়ন্ত্রণ করা এক বিরাট সমস্যা। আজকাল বহু গবেষণা চলছে যাতে রোগীরা কিছুটা আরাম ও স্বস্তি খুঁজে পান। চিকিৎসা ব্যবস্থার এক বিশেষ আন্তর্জাতিক উদ্যোগ হচ্ছে হসপিস ব্যবস্থা। যারা খুবই অসুস্থ অথবা আর কোনো চিকিৎসা নেই বলে ডাক্তাররা জানিয়ে দিয়েছেন অথচ তাদের ব্যথা উপশম করা কঠিন, তাদের জন্যই হসপিস চিকিৎসা ব্যবস্থা। আমেরিকার নিউ ইয়র্কের স্লোন ক্যাটারিং মেমোরিয়াল ক্যান্সার সেন্টারের চিকিৎসক ক্যাথলিন ফোলি প্রথম ক্যান্সারের প্রচণ্ড যন্ত্রণা লাঘবের চেষ্টায় গবেষণা চালিয়ে ব্যথা কমানোর উপায় খুঁজে বার করেন। 1970 সালের দিকে ওই ক্যান্সার গবেষণা কেন্দ্রের চিকিৎসকেরা ডক্টর ক্যাথলিনকে ব্যথা ও যন্ত্রণা উপশম বিষয়ে গবেষণার আহ্বান জানান। তিনি এ সম্পর্কে তখন তেমন কিছুই জানতেন না, তবে এটুকু উপলব্ধি করেছিলেন যে ক্যান্সারের যন্ত্রণা লাঘবের তেমন কোনো ব্যবস্থা তখন ছিল না। রোগীদের ব্যথা কমানোর জন্য তেমন কোনো ওষুধও দেওয়া হতো না। প্রচণ্ড ব্যথা কমানোর জন্য ইঞ্জেকশন কেবলমাত্র দেওয়া হতো। ডক্টর ক্যাথলিন ফোলি আরও কয়েকজন গবেষককে নিয়ে 1973 সালে প্রথম পরীক্ষা নিরীক্ষা শুরু করেন। তারা দেখেছিলেন মস্তিষ্কের বিশেষ একটি স্থান আছে যেখানে প্রোটিন রয়েছে, আর সেই জায়গাটিতে আফিমের মতো কোনো পদার্থ দিয়ে অবশ করে দিলে ব্যথা কমানো যায়। এই গবেষণার ফলে 1981 সালে স্লোন ক্যাটারিং সেন্টারে নিউরোলজি বিভাগে নতুন ব্যথা নিরাময় কেন্দ্র স্থাপন করা হলো। চিকিৎসকেরা যখন দেখেন যে কোনো রোগীর আর ভালো হবার সম্ভাবনা নেই, তখন তাদেরকে হসপিস পরিচর্যা ব্যবস্থায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। সেখানে রোগীদের ব্যথার উপশমের জন্য নানা ওষুধ দেওয়া হয়। ক্যান্সার বা এইডসের মতো রোগে এই ধরনের চিকিৎসা অত্যন্ত কার্যকর হয়। এছাড়া রোগী তার শেষ দিনগুলোতে অযথা কষ্ট ভোগ করেন না। বহু বছর আগে ইউরোপে ধর্মযাজক ও তাদের সহকারীরা হসপিস চিকিৎসা পদ্ধতি শুরু করেছিলেন। তারও বহু যুগ পরে 1940-এর দশকে এক ব্রিটিশ ডাক্তার সিসিলি সন্ডার্স লন্ডনে সেন্ট ক্রিস্টোফার নামে হসপিস চালু করেন। তিনি নিজে কিন্তু আমেরিকায় ব্যথা উপশমের চিকিৎসা ব্যবস্থা নিয়ে পড়াশোনা করেছিলেন। তারও পরে আরেকজন ডাক্তার জোসেফিনে বি ম্যাগনো যুক্তরাষ্ট্রের হসপিস ব্যবস্থা ব্যাপকভাবে কার্যকরের উদ্যোগ নেন। তিনি সরকার ও চিকিৎসা বিমা কোম্পানিগুলোকে এই কাজে সংশ্লিষ্ট করেন এবং 1977 সালে ভার্জিনিয়ার আলেকজান্ড্রিয়ায় জাতীয় হসপিস সংগঠন প্রতিষ্ঠা করেন। তবে ব্যথা হলেও তা কমানোর জন্য যে কোনো ওষুধ খাওয়া কিন্তু উচিত নয়। ডাক্তারের পরামর্শ নিয়ে ঠিক মাত্রায় সঠিক ওষুধ সেবন করতে হবে।
এতক্ষণ বিজ্ঞান পর্ব পরিবেশন করলেন তাহিরা কিবরিয়া। এবারে এভরিডে গ্রামার, আজ রয়েছে এর 23তম পর্ব।
ইংরেজি শেখার এই ধারাবাহিক অনুষ্ঠান এভরিডে গ্রামারে আপনাদের শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি। আমি আনিস আহমেদ, আর আমার সঙ্গে রয়েছে
আমি সাবরিনা চৌধুরী।
আজ আমরা কথা বলবো ডেমনস্ট্রেটিভস সম্পর্কে।
ডেমনস্ট্রেটিভস, এই ব্যাপারটা তো ঠিক স্পষ্ট হলো না।
এ সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যায় যাবার আগে এসো শোনা যাক সাবরিনা, লুসিয়া এবং কাভের মধ্যকার এই সংলাপ।
Lucia, you seem kind of far away. We can't see you.
Ah, sorry. I was there by that lamp.
Well, I'm happy you're here now, so we could talk about demonstratives.
এই সংলাপে তো কাভে বলছে যে লুসিয়া তো অনেক দূরে রয়েছে, তাকে দেখা যাচ্ছে না।
হ্যাঁ, আর জবাবে লুসিয়া কি বলল?
লুসিয়া বলল, আমি দুঃখিত, আমি সেই ল্যাম্পের পাশেই ছিলাম।
হ্যাঁ, লুসিয়া ইংরেজিতে যেটা বলল সেটা হচ্ছে সরি, আই ওয়াজ দেয়ার বাই দ্যাট ল্যাম্প।
সেটা তো বুঝলাম, কিন্তু এখানে ঠিক কোনটা ডেমনস্ট্রেটিভ সেটা তো বুঝতে পারছি না।
এখনই বুঝতে পারবে সাবরিনা ডেমনস্ট্রেটিভস এর আরো কিছু উদাহরণ শোনো তাহলে।
This, that, those, and these are demonstratives.
তাহলে সাবরিনা এবার বলো, অনুষ্ঠানের শুরুর দিকে লুসিয়া ওই যে বলেছিল সরি আই ওয়াজ দেয়ার বাই দ্যাট ল্যাম্প, ওই বাক্যে কোনটা ছিল ডেমনস্ট্রেটিভ?
হ্যাঁ, এখানে তো দ্যাট হচ্ছে ডেমনস্ট্রেটিভ।
হ্যাঁ, একদম ঠিক বলেছ। আর অন্যান্য ডেমনস্ট্রেটিভ সম্পর্কে লুসিয়া কি বলছে?
আরও যেসব ডেমনস্ট্রেটিভের উদাহরণ দিচ্ছে লুসিয়া সেগুলো হচ্ছে দিস, দোজ, দিজ। তাছাড়া দ্যাটের কথা তো আগেই বলেছি, তবে আমার একটা প্রশ্ন ছিল এখানে।
হ্যাঁ, বলো তোমার প্রশ্ন।
এখানে আসলে ডেমনস্ট্রেটিভ ঠিক কি?
আচ্ছা, এই প্রশ্নের উত্তর আমি না হয় নাই দিলাম, তোমার এই প্রশ্নের উত্তরে লুসিয়া কি বলছে সেটা শোনা যাক।
Demonstratives show where an object, event, or person is in relation to the speaker.
কি এখন কিছু বোঝা গেল সাবরিনা?
হ্যাঁ, লুসিয়া বলছে যে কোনো জিনিস বা ব্যক্তি বা ঘটনা বক্তার কাছ থেকে ঠিক কোথায় হচ্ছে সেটা বোঝাতে ডেমনস্ট্রেটিভ ব্যবহার করা হয়।
হ্যাঁ, ঠিক তাই। ধরো আমি যদি তোমাকে বলি ডু ইউ লাইক দিস পেন, তার মানে হচ্ছে আমি একটা সুনির্দিষ্ট কলম দেখিয়ে বলছি যে এই কলমটা তোমার পছন্দ কি না। মনে রাখা দরকার বক্তার দৃষ্টির ভেতরেই রয়েছে এমন সব বস্তু, ব্যক্তি বা ঘটনার ক্ষেত্রেই কেবলমাত্র এই ধরনের ডেমনস্ট্রেটিভ ব্যবহার করা যায়। এ সম্পর্কে কাভের ব্যাখ্যাটা শোনো।
Use this and these when something or someone is near the speaker.
Is this David's house?
হ্যাঁ, এখানে কাভে বলছে যে দিস কিংবা দিস ব্যবহার করা হয় যখন বক্তা ওই জিনিসটার কাছে।
হ্যাঁ, তাই তো। আমি আমার এই কলম দেখিয়ে তোমাকে একটু আগেই যে বলেছিলাম ডু ইউ লাইক দিস পেন,
যেমনটি একটু আগে লুসিয়া একটা বাড়ির ছবি দেখিয়ে বলল ইজ দিস ডেভিডস হাউস।
হ্যাঁ, কারণ ছবিটা তার কাছেই ছিল। আচ্ছা সাবরিনা, দিস কখন ব্যবহার করা হয় বলতো?
আমার তো মনে হয় প্লুরাল বা বহুবচনে এই দিস ব্যবহার করা হয়, কিন্তু লুসিয়া কিংবা কাভে তো কোনো উদাহরণ দেয়নি।
হ্যাঁ হ্যাঁ, তাতে কি হয়েছে? তুমি একটা এক্সাম্পল দাও তো।
ঠিক আছে, আমার এক্সাম্পলটা হলো আর দিস ইওর বুকস।
এই তো, একদম ঠিক হয়েছে। এবার এসো শোনা যাক দ্যাট এবং দোজ সম্পর্কে লুসিয়া কি বলছে।
Use that and those when something or someone is far from the speaker. Is that David's house?
এটাও পরিষ্কার বুঝতে পারছি, লুসিয়া বলছে যে বক্তা থেকে কোনো কিছু দূরে থাকলে আমরা দ্যাট কিংবা দোজ ব্যবহার করতে পারি।
আর এর উদাহরণ সম্পর্কে লুসিয়া কি বলছে?
বলছে ইজ দ্যাট ডেভিডস হাউস।
হ্যাঁ, এখানে ছবিতে ডেভিডের বাড়ি খানিকটা দূরে দেখানো হয়েছে, যেটা আমরা অবশ্য রেডিওতে দেখাতে পারছি না, কিন্তু আমাদের ভিডিওতে সেটা আছে। তাই বলছে দ্যাট। আর এবার দোজ ব্যবহার করে একটা বাক্য তৈরি করো তো।
Those trees are beautiful.
যেমনটি আমরা গোড়াতেই বলেছিলাম যে শুধুমাত্র ব্যক্তি বা বস্তুর অবস্থান নির্দেশের জন্যই ডেমনস্ট্রেটিভ ব্যবহার করা হয় না, কোনো ঘটনা সম্পর্কেও ডেমনস্ট্রেটিভ ব্যবহার করা হয়। শোনো তাহলে কাভি কি বলছে।
When talking about events, use this and these to refer to the present and that and those to refer to the past.
কি কিছু বুঝতে পারছো সাবরিনা?
হ্যাঁ, ঠিক কাছে এবং দূরের মতোই। দিস এবং দিজ ব্যবহার করা হয় বর্তমান কোনো ঘটনা বোঝাতে আর অতীতের কোনো ঘটনা বোঝাতে দ্যাট এবং দোজ ব্যবহার করা হয়।
একদম ঠিক বলেছ। এবার শোনো এই সব ডেমনস্ট্রেটিভ ব্যবহারের কয়েকটি এক্সাম্পল।
দিস ইজ আ ফান পার্টি, দ্যাট ওয়াজ আ ফান পার্টি, আইম স্পেন্ডিং দিজ ডেজ অন ভেকেশন, I was spending those days on vacation.
This seemed like an easy lesson.
এবার তো ব্যাপারটা একদম পরিষ্কার হয়েছে। আচ্ছা, এই যে this এবং these আর that এবং those, এগুলো তো আমরা প্রোনাউন হিসেবেও শিখেছিলাম।
হ্যাঁ, ঠিকই বলেছো তুমি। Demonstratives আসলে এক ধরনের প্রোনাউনও বটে, যাকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনও বলা হয়। শুনুই না কাভে এই সম্পর্কে আরো কি বলছে।
Demonstratives can actually be quite difficult to understand. Demonstratives can act as pronouns or as determiners.
লক্ষ্য করেছো কথাগুলো সাবরিনা?
হ্যাঁ, এবং শুধু প্রোনাউন নয়, demonstratives আসলে determiners হিসেবেও কাজ করে।
আর determiners কি সে ব্যাপারে আমরা গত সপ্তাহে জেনেছিলাম।
হ্যাঁ, ডিটারমিনার বসে নাউন ফ্রেজের একেবারে শুরুতে, আর ডিটারমিনার যেন এরকম তথ্য দেয় যে সামনে কি আসছে, মানে ঠিক কি বলা হচ্ছে তা জানায়।
যেমন
যেমন দ্য বাস ওয়াজ লেট। কাভে আরও বলেছিল যে এই বাক্যে বাস হচ্ছে নাউন আর আর্টিকেল দিটাই হচ্ছে ডিটারমিনার।
বাহ, তোমার দেখছি সবই মনে আছে। ঠিক সেইভাবেই আজকে যে ডেমনস্ট্রেটিভ আমরা শিখলাম, অর্থাৎ দিস, these, that, আর those, এগুলো ডিটারমিনার। তবে এখন তো আমাদের উঠতে হবে, আর এই অনুষ্ঠান থেকে ওঠার আগে আপনাদের জানিয়ে রাখি শ্রোতারা যে আমাদের এই ইংরেজি শেখার অনুষ্ঠান আপনারা দেখতে পাবেন, শুনতেও পাবেন আমাদের ওয়েবসাইটে এবং VOA বাংলার ফেসবুক ফ্যান পেজেও।
আমাদের ওয়েবসাইটের ঠিকানা www.voabangla.com আর আমাদের ফেসবুক ফ্যান পেজের ঠিকানা হচ্ছে facebook.com/voabangla।
এই আয়োজন থেকে আজকের মতো ওঠার আগে
আমি সাবরিনা চৌধুরী
আর আমি আনিস আহমেদ আপনাদের জন্য রেখে যাচ্ছি এক স্তবক শুভকামনা।
এবারে সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র প্রশাসনের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে।
বিগত 3 বছরে 30 লক্ষের অধিক ইরাকি জনগণ আইসিসদের পার্শ্ববিকতায় বাস্তুচ্যুত হয়েছেন। তবে ইরাকি সেনাবাহিনী ও তাদের বিশ্ব কোয়ালিশন জোট একদা দখলিত এলাকা থেকে আইসিসদের বিতাড়িত করা অব্যাহত রাখলেও ঘরে যারা ফিরতে আগ্রহী তাদের জন্য স্থলমাইন এবং অবিস্ফোরিত বোমা হুমকি হয়ে রয়েছে। পররাষ্ট্র বিভাগের কংগ্রেশনাল অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্স দফতরের সামরিক ও রাজনৈতিক বিরতি কর্মরত রেচেল চ্যান তার সাম্প্রতিক ব্লগে লিখেছেন, আইসিস জঙ্গি দল পিছু হটার সঙ্গে সঙ্গে তারা বিশেষত বিদ্যুৎ ও পানি সরবরাহ কেন্দ্রের চারিদিকে হাজার হাজার মারণাত্মক অবিস্ফোরিত বোমা পুঁতে রেখে গেছে। ইরাকি জনগণ ঘরে ফেরার এবং তাদের সমাজ ব্যবস্থা পুনর্গঠনের আগে এসব বোমা অবশ্যই অপসারিত করতে হবে। আইসিসদের কাছ থেকে মুক্ত করা এলাকার স্থিতিশীলতা ও তা বসবাসের যোগ্য করতে এসব ল্যান্ডমাইন, ঘরে প্রস্তুত বিস্ফোরক এবং অবিস্ফোরিত বোমার অপসারণ আবশ্যকীয়, এবং সেই প্রয়াসে নানাবিধ চ্যালেঞ্জ থাকবে। মিস চেন বলেন, মানবিক মাইন অপসারণকারীরা কোনো দলভুক্ত নন, তাদের একমাত্র চিন্তা জনগণকে রক্ষা করা। তবে সংঘাতময় এলাকায় সেই নিরপেক্ষতা বজায় রাখতে তাদের অতিরিক্ত পদক্ষেপ নিতে হয়। ঘরে প্রস্তুত অগণিত বোমা আইসিসদের কাছে অত্যন্ত প্রিয়। আইসিসদের প্রিয় আরও কিছু কিছু অস্ত্র ওয়ার্কশপে প্রস্তুত করা হয়, যেমন একই অস্ত্র ডজনে ডজনে প্রস্তুত করা হয়। আবার অনেক বোমা স্থাপন করেছে অভিজ্ঞ বোমা প্রস্তুতকারীরা। মানবিক মাইন অপসারণকারীদের কাছে এসব বিশেষ শ্রেণীর ঘরে প্রস্তুত বোমা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। 2003 সাল থেকে যুক্তরাষ্ট্র ইরাকে নিরাপদ বোমা ও অস্ত্র অপসারণের জন্য $30 কোটি বিনিয়োগ করেছে। আইসিসদের দখলিত এলাকা মুক্ত করার পর পররাষ্ট্র দপ্তরের রাজনৈতিক ও সামরিক ব্যুরোর ওয়েপন্স রিমুভাল অ্যান্ড অ্যাবেটমেন্ট অফিস ও যুক্তরাষ্ট্র সরকারের মানবিক মাইন অপসারণকারী ও কন্ট্রাক্টররা যৌথভাবে এসব বিস্ফোরক পরিষ্কারের দায়িত্ব নিয়ে থাকেন। রেচেল চ্যান জানান, মানবিক মাইন অপসারণ সংঘাতপীড়িত এলাকার জনগণকে রক্ষা করতে অতীব গুরুত্বপূর্ণ। তিনি বলেন, সমাজ ব্যবস্থাকে নিরাপদ করতে এবং জনগণকে ঘরে ফিরে আনার দায়িত্বে নিবেদিত গুরুত্বপূর্ণ প্রয়াসে হাত বাড়াতে যুক্তরাষ্ট্র সরকার আন্তর্জাতিক সমাজকে একত্রে কাজ করে যেতে অনুরোধ জানাচ্ছে।
শুনলেন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র প্রশাসনের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে। এবারে সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ, পড়ছেন সরকার কবির উদ্দিন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং বাণিজ্য সম্পর্ক আরও মজবুত ভিত্তি গড়ে তুলতে একত্রে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। সোমবার হোয়াইট হাউস থেকে জারি করা এক বয়ানে বলা হয়, অত্যাধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি খাতে ঘনিষ্ঠতম সহযোগী ও শরিক রূপে কাজ করার প্রত্যাশা করছে দেশ দুটি। যুক্তরাষ্ট্র প্রেসিডেন্টের সঙ্গে কথাবার্তা তাঁর খুবই সফল ও ফলপ্রসূ হয়েছে এ কথা বলে ভারতের প্রধানমন্ত্রী রোজ গার্ডেনের সমাবেশ শেষে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্টকে আলিঙ্গনে আবদ্ধ করেন। সমাবেশকালে উপস্থিত হোয়াইট হাউস সংবাদদাতা বা সফররত ভারতীয় সাংবাদিকদের কারো কোনো জিজ্ঞাসা বা প্রশ্নের কোনো উত্তর দুজনের কেউই দেননি। গোয়েন্দা তথ্যের অধিকতর আদান প্রদান এবং সন্ত্রাস বিরোধী তৎপরতা আরও বাড়িয়ে তোলার ক্ষেত্রে মোদি আরও ঘনিষ্ঠ সহযোগিতার কথা উল্লেখ করেছেন। যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, নতুন দিল্লি ও ওয়াশিংটন বহু দেশের জন্যই দৃষ্টান্ত তুলে ধরতে পারে এবং অভিন্ন দুশ্মনদের সৃষ্ট হুমকি পরাভূত করতে আরও জোরালো ভূমিকায় অবতীর্ণ হতে পারে দেশ দুটি। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট বলছে, ভ্রমণ নিষেধাজ্ঞা বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী নির্দেশ বিষয়টি তারা বিবেচনায় নেবেন এবং ইতিমধ্যে ওই নির্দেশের বেশিরভাগ অংশই কার্যকর হতে পারে। সোমবার এক বয়ানে ট্রাম্প সুপ্রিম কোর্টের এ রায়কে নিরঙ্কুশ বিজয় বলে আখ্যায়িত করেছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের বেশ কিছু বড় মাপের সংবাদ সংস্থার বিশ্বাসযোগ্যতা নিয়ে তাঁর বিরূপ কড়া সমালোচনার মাত্রা আবার নতুন করে চালিয়ে তুলেছেন। রাশিয়া সংশ্লিষ্ট সংবাদ রিপোর্ট প্রত্যাহার নিয়ে সিএনএন এর তিন সংবাদদাতার পদত্যাগের পর ট্রাম্প সহযোগী অ্যান্টনি স্কারামুচি এবং রুশ সরকারের নিয়ন্ত্রণাধীন একটি ব্যাংকের তত্ত্বাবধানে চালিত বিনিয়োগ তহবিলের প্রধান সংশ্লিষ্ট একটি সংবাদ রিপোর্ট প্রত্যাহৃত হবার পর ট্রাম্প মঙ্গলবার সংবাদমাধ্যমের সংবাদসূত্রের উৎস নিয়ে এক নাগাড়ে টুইট বার্তা দিতে থাকেন। সিএনএনের ওই সংবাদ রিপোর্টটি কোম্পানিরই ওয়েবসাইটে প্রকাশিত হয় বৃহস্পতিবার এবং সেটি সরিয়ে নেওয়া হয় শুক্রবার রাতেই। ওই সংবাদ রিপোর্টের প্রণেতা টমাস ফ্র্যাঙ্ক, সন্ধানী ইউনিট সম্পাদক এরিক লিচব্রাও এবং ইউনিট সুপারভাইজার লেক্স হ্যারিস সোমবার পদত্যাগ করেন। সিএনএনের অভ্যন্তরীণ সন্ধানে দেখা গিয়েছে, নিয়মিত যে সম্পাদনা প্রক্রিয়া অনুসরণ করা হয়ে থাকে এক্ষেত্রে সেটা করা হয়নি সংবাদ রিপোর্টটি প্রকাশের আগে। যুক্তরাষ্ট্র বলছে, সিরিয়া সরকারের তরফে সেই এপ্রিলে যেমনটি হয়েছিল এবং প্রত্যুত্তরে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যে বিমান হামলা চালানো হয়েছিল সেরকমের রাসায়নিক আক্রমণ অভিযানের সম্ভাব্য কিছু প্রস্তুতির আলামতের হদিস মিলেছে এখন। সোমবার হোয়াইট হাউসে জারি করা এক বয়ানে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি শন স্পাইসারের পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকার এরকমের কোনো রাসায়নিক হামলা চালালে পরিণতিতে তাঁকে ও তাঁর সামরিক বাহিনীকে চড়া মূল্য দিতে হবে।
আজকের অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাওহিদুল ইসলাম, প্রকৌশলীর ভূমিকায় ছিলেন প্যাট্রিক ডেয়ার। যারা এতক্ষণ আমাদের এই অনুষ্ঠান শুনলেন তাদের সবাইকে ধন্যবাদ, আর আগামীকাল আমাদের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন স্টুডিও থেকে বিদায় চাইছি। আহসানুল হক, সবাই নিরাপদে থাকুন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.